الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রী ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, কিছু আয়াত এমন আছে যেগুলো অর্থাৎ ওই সকল আয়াতে কারিমা আমাদেরকে দৈনন্দিন জীবনে সংশোধন করে দেয়, আর কিছু আয়াতে কারিমা এমন আছে যে আয়াতে কারিমা আমাদের চোখে আঙ্গুল দিয়ে সংশোধন করে দেয়, আর কিছু আয়াতে কারিমা এমন আছে ওই আয়াতে কারিমা আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। আরো বিভিন্ন ধরনের আয়াত আছে, যদি আমরা কোরআনুল কারিমকে মন দিয়ে তেলাওয়াত করি আর তেলাওয়াতের সাথে সাথে এই আয়াতের অর্থটাও জানতে চেষ্টা করি, তবে বুঝব আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমে আমাদের জন্য আমাদের উদ্দেশ্যে কি ইরশাদ করেছেন। এক তো কোরআনুল কারিম আমরা জানি না, আর দ্বিতীয়ত জানার চেষ্টাও করি না। দেখেন, কোরআন না জানা এটা অপরাধ না, কিন্তু জানতে চেষ্টা না করা এটা অপরাধ। এক, আমার মধ্যে কোরআনের ইলম নেই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, অথবা কোরআনের অর্থ আমি বুঝি না। একটা হলো না জানা, আর একটা হলো জানার চেষ্টা না করা। না জানা অপরাধ না, কিন্তু জানার চেষ্টা না করা এটা অপরাধ। এখন আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের মধ্যে আমার ব্যাপারে কি ইরশাদ হচ্ছে, কি ইরশাদ করেছেন সেটা আমি জানি না, কিন্তু মুসলমান তো আলহামদুলিল্লাহ সবাই দাবিদার। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমে আপনার আর আমার নামে, অন্য ব্যক্তিকে না, আমি তো বলবো আমাকে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের মধ্যে প্রায় 80 স্থানে আমার নাম ধরে ডেকেছে। কেমনে? কোরআন খুলেন, কোরআন খুললে প্রায় সুরার মধ্যে আপনি এই আয়াতে কারিমা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কাকে বলছে? বেঈমানকে নাকি ইমানদারকে? ইমানদারকে আমি না আরেকজন? আমি ইমানদার, সবাই ইমানদার দাবি করি, আমি ইমানদার দাবি করি, আমি ইমানদার ব্যক্তি। আমাকে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে ইমানদার আমাকে বলেছেন, কিন্তু অথচ আমি নিজেও জানি না আল্লাহ আমাকে কোরআনে কি বলেছে, আল্লাহ আমাকে কি ইরশাদ করছেন কোরআনে পাকের মধ্যে জানি না। এটাই বললাম, না জানা অপরাধ না, কিন্তু জানতে চেষ্টা না করাটা এটা হয়েছে অপরাধ। এই ফয়জানে মদিনার সামনে মাকতাবাতুল মদিনা রয়েছে, দাওয়াত ইসলামের লাইব্রেরি যেটা, এখানে কাঞ্জুল ইমান খুব সুন্দর তর্জমা, দুনিয়া জুড়ে যে সকল তর্জমার কিতাব আছে তার মধ্যে উন্নত মানের তর্জমার কিতাব কাঞ্জুল ইমান। আপনি আমি যদি এই কাঞ্জুল ইমান ঘরে রাখি আর দৈনিক কমপক্ষে একবারও খুলি আর একটা আয়াত পাঠ করি, একটা আয়াতের অর্থ জানি, একটা আয়াতের শানে নুজুল জানি, দেখবেন আপনি বছর পরে অনেক কিছু শিখে নিয়েছেন, কিন্তু সেই জানার আগ্রহ আমাদের মাঝে নাই, এটাই অপরাধ। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমের মধ্যে ধৈর্যের ব্যাপারে বলেন, তর্জমায় কাঞ্জুল ইমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণ ব্যক্তিদের সাথে আছেন, সবরকারীর সঙ্গেই আল্লাহ আছেন। এখন সবর তো আমি নিজে করব, কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সবরকারীদের সঙ্গেই আল্লাহ রয়েছেন। এখন সেই সবর নিয়ে যদি আমরা একটু নিজেকে ব্যস্ত রাখি যে আসলে সবর কি, ধৈর্য ধারণ করা কি, ধৈর্যের পিছনে কি আছে, আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য কেন বলেছে। আমরা আয়াতে কারিমাতে শুনলাম যে সবরকারীদের সাথেই আল্লাহ আছেন। যদি এই মসজিদ থেকে শুরু করি, আজকে আল্লাহর ঘর মসজিদে আমরা নামাজ পড়ার জন্য আসলাম, জুমা আদায় করার জন্য আসলাম, এত সওয়াব আছে মসজিদে আসা। আমাদের মাঝে যে সবর নাই, আমাদের মাঝে ধৈর্য, মাত্র দুইটা শব্দ ধৈর্য, এই ধৈর্য যে আমাদের মাঝে নাই, কিভাবে পরীক্ষা করব? দেখবেন কিভাবে পরীক্ষা হয়, ধৈর্য যে আমাদের মাঝে নাই। অজু করে যখন আসতেছি, আমার জুতা ভিজা, বা বাহির থেকে অজু করে আসছি, জুতা ভিজা, পানি পড়তেছে, একটু ধৈর্য ধারণ করব, বাহির থেকে জুতার দুইটা একটু ঝেড়ে পানি দূর করে, নোংরা পানি ময়লা পানি দূর করে মসজিদে আসব, সেই সময় আর সেই সুযোগ, সেই ধৈর্য আমার মধ্যে নেই। কত মানুষকে দেখা যায় হাতের মধ্যে জুতা আছে আর নিজের জুতার ময়লা পানি মসজিদে পড়তেছে, ফোঁটা ফোঁটা যত দূর আসছে মসজিদের ভিতরে, তত দূর মসজিদের মধ্যে তার জুতা থেকে নোংরা পানি ময়লা পানি নাপাক পানি মসজিদে পড়েছে। ধৈর্য কোথায় আমার? আর যদি ধৈর্যের দিকে তাকাই না আমরা, যাদের কাছে ধৈর্য ছিল, যারা ধৈর্যবান ছিল, যাদের কাছে সবর ছিল, এমন ব্যক্তিদের দিকে তাকাই, নামাজ চলতেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুসল্লিদের মনের মধ্যে কিন্তু ধোয়া ধৈর্য হয়ে গেছে, আজকে সূরা বড় নিচ্ছে, আজকে মনে হয় পুরা কোরআন খতম করে দিবে, বা যদি ইমাম সাহেবের নামাজে আসতে দেরি হয় তো বলে মনে হয় ঘুমিয়েছিল, হয়তো বা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, না হয়তো কোথাও গেছিল, মানে ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে। এক মিনিট দেরিতে যদি নামাজের জামাত শুরু হয় তো বলাবলি শুরু হয়ে যায়, যদি নামাজে এক মিনিট দেরি হয়, নামাজ যদি পাঁচ মিনিটের জায়গায় ছয় মিনিট হয়, তারপরও ইমাম সাহেবের ব্যাপারে বলাবলি শুরু হয়ে যায়, মানে ধৈর্য হচ্ছে না। মসজিদে যে আসলাম, মসজিদে আর এক মিনিট থাকি, আর একটু সময় বেশি থাকি, সেই ধৈর্য আমাদের নেই। অথচ ধৈর্যের কথা বলা হয়েছে, আমরা শুরুতে শুনলাম আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি ধৈর্যকারীদের সাথে আছি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি তাদের সাথে আছি। কিন্তু আমাদের ধৈর্য ধরার সময় নেই, বাসায় গেলাম, নামাজ তো শেষ হয়ে গেল, বাসায় গেলাম, এখানে তো অধৈর্যের পরিচয় দিলাম, এখানে তো অধৈর্য ব্যক্তি হয়ে গেলাম, মসজিদের মধ্যে নিজের জুতার পানি পড়লো, ফ্যান যেটা ঘুরতেছে এটার বাতাস আমাকে ঠান্ডা করবে না, অধৈর্য হয়ে নিজে একটা ফ্যান ছেড়ে নিলাম, এরপরে নামাজ তাড়াতাড়ি কেন শেষ হয় না, অধৈর্য হয়ে গেলাম, এরপরে গেলাম বাসায়, বাসায় গিয়ে দেখি রান্নাবান্না এখনো শেষ হয় নাই, কেমনটা লাগে এখন, এত কষ্ট করে রোদের মধ্যে পুরে রাস্তা দিয়ে আসলাম, নামাজ পরে আসলাম, এত ভালো কাজ পরে আসলাম, কিন্তু বাসায় এসে দেখি ঘরের মানুষ এখনো পাকশাক শেষ করে নাই, রান্নাবান্না শেষ হয় নাই, যদিও তাড়াহুড়া করছে কিন্তু সামনে গরম ভাত দিচ্ছে, ভাতের প্লেট ধরে ফিক্কা মারছে। আসেন এরকমের শুনছেন ইতিহাস, ভাতের প্লেট মেলামারে ভাবে, আরো যদি দেরি হয় তো অত্যাচার শুরু হয়ে যায় ঘরের মানুষের উপরে, ধৈর্য কোথায় চলে গেল? আমি নিজেকে মুসলমান বলি, আমি নিজেকে ইমানদার বলি, আমি নিজেকে ধৈর্যের মধ্যে রাখার দাবিদার, কিন্তু আমার ধৈর্য কোথায় গেল? বাসায় কি এক মিনিট দেরি হয় না? তারও তো ব্যস্ততা থাকতে পারে, আপনার সংসারে কাজ করতে গিয়েই তো তার রান্না বান্না করতে দেরি হয়েছে, রাগ করার কি আছে, উত্তেজিত হওয়ার কি আছে, এখানে এখানে অধৈর্য হওয়ার কি আছে? আপনি আমি যদি একটু ধৈর্যবান হয়ে যাই না, বিশ্বাস করেন আমাদের ঘর থেকে সকল প্রকারের ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। আপনি আমি যদি সবরকারী হয়ে যাই না, আমাদের সমাজ থেকে সকল প্রকারের ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। ঘরের মধ্যে ঝগড়া কেন হয়? অধৈর্যের কারণেই হয়, মানুষ যে অধৈর্য হয়ে যায় ঘরের মধ্যে, আর এই অধৈর্যের কারণেই কিন্তু ঘরের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আজকে বাসায় গেলাম, আমি অনেককে শুনছি এরকমের, বাসায় যাওয়ার পরে হয়তো বা আধা ঘন্টার রাস্তা সফর করে আসতে বাসায়, বাসার সামনে গিয়ে যখন দরজা নক করে, ভিতর থেকে দরজা খুলতে দেরি, এই দেরি কেন হলো তার প্রশ্নের উত্তর চাই। হয় এক মানে কারো কারো জীবন হয়েছে এমন, ঘরের দরজা খুলতে কেন দেরি এটার জবাব চাই, কে হয়ে গেল? সবসময় তো মানুষ ফ্রি থাকে না, সবসময় তো মানুষের এরকম হাতে কাজ নাই, সে ব্যস্ত থাকতেই পারে, আর তার ঘরের দরজা খুলতে এক মিনিট দেরি হতেই পারে, তাই বলে আপনি তার উপর রেগে যাবেন, তাই বলে তার উপর অত্যাচার করবেন, তাই বলে আপনি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে তার উপরে আপনি শাসন চালাবেন, এটা কি? দরজা খুলতে এক মিনিট দেরি হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি আওয়াজ করছেন শুনে নাই, দেরি হয়ে গেছে, কিন্তু দেরি কেন হলো সেজন্য জবাবদিহিতা চাই, এবং তার উপরে সেই অত্যাচার শুরু হয়ে যায়। আসলে মানুষের বিবেক কোথায় গেল আমি বুঝি না কিছু, বিবেক কাজ আমাদের কোথায় চলে গেল? ধৈর্য যে ধরব আমরা, ধৈর্য ধারণ করব, সেই রকমের মন মানসিকতা আমাদের কাছে এখন আর নেই। এক বন্ধু আর এক বন্ধুকে দাওয়াত দিল, যে চলো আমরা কোথাও ঘুরতে যাব। দুজনের মধ্যে কথা পাকা হয়ে গেল তারা ঘুরতে যাবে। তো একজন আগে বাসায় চলে গেল, আর আসার সময় বলে আসছে যে তো তুমি গাড়ি রিজার্ভ করো আর ব্যাগপ্যাক নিয়ে গাড়ি নিয়ে আমার বাসার সামনে আসো। দেখেন অধৈর্য হলে কি হয়। তো যখন ওরে বলে আসছে সে ঘরে চলে আসলো, আর ওই বন্ধু যার গাড়ি রিজার্ভ করার কথা ঘুরতে যাবে সে গাড়ি রিজার্ভ করে চলে আসছে বাসার সামনে। বাসার সামনে এসে যখন বেল টিপ দিল, তো ঘরে যিনি আছে বন্ধু এ দরজার সামনে আসছে, এসে বলল কেন আসছো। এমন ভাব নিচ্ছে যেন সে কিছু জানে না। যে বন্ধু গাড়ি রিজার্ভ করে আসছে তাকে জিজ্ঞাসা করলো কেন আসছো। যে গাড়ি নিয়ে আসছে তার তো এমনি রাগ চলে আসলো, কেন এমন ভাব নিচ্ছেন, মনে হয় আপনি কিছু জানেন না, একটু আগে আপনার সাথে কথা হলো আমরা ঘুরতে যাব, আমি ব্যাগ নিয়ে আসলাম, এবার গাড়ি রিজার্ভ করে নিয়ে আসলাম, এখন বলছেন কোথায় যাব, মানে কি। তো ঘরে যিনি ছিল বন্ধু সে বলতেছে না আমি যাব না, আর এখন যাওয়ার মন নাই আমার, আর আমি যাব না, না করে দিল। না করার পরে যে বন্ধু আসছে তার তো আরো রাগ বেজে গেল, যাবি না আগে বলতি, আমি গাড়ি রিজার্ভ কেন করলাম, ব্যাগ কেন গুছালাম। আচ্ছা যদি না যাস তো শুনে রাখ, আজকের পর থেকে তোর সাথে আর কোনো কথা নাই। তো ঘরের ভিতরে যে ছিল ওকে যা আর কথা নাই, এ চলে গেল। প্রায় 5-7 বছর পরে দুই বন্ধু যে কোনো অনুষ্ঠানে এক বাড়িতে দাওয়াত খেতে গেল। তো যে ঘরে ছিল তিনি দেখে যে রাগ করে চলে গেছে ওই বন্ধু একা একা বসে আছে, সেও গিয়ে ওর কাছে বসলো। এখন বসে বসে যে বেশি রাগ করতে তারে বলতে লাগলো যে এতদিন তো রাগ করেছিলি আজকে একটু কথা বল। তখন এ বলতেছে কিভাবে কথা বলবো, তুমি এত বড় একটা কাজ করলে আমার সাথে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছ, আমি এত কষ্ট করে গাড়ি নিলাম ব্যাগ গুছালাম ঘুরতে যাব তোমাকে নিয়ে, আর আমাকে দেখে তুমি এমন ভাব নিচ্ছ মনে জানোই না কিছু। ওই যে বন্ধু সে এখন তার পরিচয় দিচ্ছে, একটু সবর আমার কথাটা শুনো, যদি আমার অপরাধ থাকে আর কখনো কথা বলার দরকার নেই, তোমার তো সবর ছিল না, তোমার তো সবরের বাঁধ ভেঙে গিয়েছে। বললো আমি যখন তোমার সাথে কথা বলছিলাম ঘুরতে যাব ওই মুহূর্তে আমার বাসা থেকে কল আসছে, অনেকদিন ধরে আমি বিয়ে করেছি, প্রায় 10-12 বছর পরে আমার একটা পুত্র সন্তান হয়েছে, সে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমার বাসা থেকে ফোন আসছে তাড়াতাড়ি আসতে হবে বাসায়, আমার সন্তান অসুস্থ, তো আমি তোমাকে রেখে বাসায় চলে আসলাম, আর তুমি যখন আমার বাসার সামনে এসে আমার বাসার কলিং বেল বাজিয়েছো তার একটু মুহূর্ত আগে আমার সেই ছোট্ট শিশু ইন্তেকাল করেছে, আর যখন তুমি আমার কলিং বেল বাজিয়েছো বাসায় তো আমি আমার ঘরের মানুষকে বললাম যে দেখো আমার প্রাণের বন্ধু আসছে আর তার অনেক বড় প্ল্যানিং, সে এখন ঘুরতে যাবে আমাকে নিয়ে, আর যদি ঘরের মধ্যে কান্নাকাটি শুনে আমার ছেলে মারা গেছে এটা শুনে তবে তার ঘুরতে যাওয়াটা মাটি হয়ে যাবে, তো এমন কোনো কাজ করিও না তোমরা আমার বন্ধুর মন যেন না ভাঙে। চিন্তা কোথায় দেখেন, তার চিন্তা ভাবনা কোথায় ছিল। তো ঘরের মানুষকে বুঝিয়ে আমি দরজার সামনে আসলাম, আর এসে তোমাকে অপরিচিত একজন ব্যক্তি হিসাবে আমি ভাষা ব্যবহার করলাম যাতে তুমি তাড়াতাড়ি চলে যাও। আমি যে ব্যবহার তোমার সাথে করেছি ওই মুহূর্তে যে আমি কিছু জানি না বা আমি ঘুরতে যাব না, আমার এখন এই সেই মন মানসিকতা নেই, এই জন্য করছি তুমি যাতে আমার ঘরের সামনে থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যাও, আমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ যেন তোমার কানে আসে না, যদি কান্নার আওয়াজ শুনো তবে তোমার এই মুখ তোমার এই মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন সে ধৈর্য না ধরার কারণে বন্ধুত্বের সম্পর্ক প্রায় 5-7 বছর বিচ্ছিন্ন ছিল। যদি ধৈর্য ধারণ করত, তাকে যদি বারবার জিজ্ঞাসা করত, যদি তার ঘরের ভিতরে আসত তবে তার মনের দুঃখটা সে বুঝতে পারত, কিন্তু এখন এই ধৈর্যের বাঁধ যদি তার ভেঙেই গেছে এখন সে কিভাবে আর এটা সমাধান করবে। তখন একে অপরের কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো যে আসলে আমার ভুল হয়ে গেছে। আমরা অনেক সময় এরকমের পরীক্ষার মধ্যে পড়ে যাই, আমরা অনেক সময় এরকমের কথাবার্তার মধ্যে পড়ে যাই যেগুলো দ্বারা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো ধৈর্য ধারণ করা, সবর করা, এটার মধ্যে নিয়ামত রয়েছে। যার কাছে ধৈর্য নেই, যে ব্যক্তির কাছে ধৈর্য নেই সবর নেই, মনে রাখবেন সে পথে পথে মানুষের কাছে অপমান হয়, পথে পথে মানুষের কাছে অপমান হয়। গাড়িতে উঠলো, গাড়িতে উঠে ওঠার সময় তাড়াহুড়া, আবার নামার সময় তাড়াহুড়া, ভাড়া দেওয়ার সময় তাড়াহুড়া, কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাড়াহুড়া, অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে সে ধৈর্য না ধরে শুধু তাড়াহুড়া 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 করছে। আর ওই সকল ব্যক্তিরা দেখবেন গাড়ির মধ্যে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, উঠতে গিয়ে ব্যথা পায়, আবার ওখানে মানুষের কথা শুনতে হয়। যাদের কাছে ধৈর্য নেই এই সকল ব্যক্তিরা যখন ঘরের মধ্যে আসে সব কাজে তারা তাড়াহুড়া করে, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি শুইতে দাও, তাড়াতাড়ি বিছানা রেডি করে দাও। তো এই সকল ব্যক্তিরা সব সময় মানুষের থেকে অপমান পায়। আর যে সবরের যে ফজিলত রয়েছে, সবরের যে ধৈর্যের যে নিয়ামত রয়েছে, সেই নিয়ামত থেকে ওই সকল ব্যক্তিরা বঞ্চিত থাকে। আমাদের উচিত আমরা যেন সবসময় নিজেকে ধৈর্য ধারণকারীদের মধ্যে নাম লেখাতে পারি, আমার নামটা যেন সবরকারীদের খাতার মধ্যে চলে আসে। আমরা আজকাল যখনই কোনো কাজ করি, যে কোনো কাজের সিদ্ধান্ত নিলাম, হতে পারে সেটা বিয়া শাদী, হতে পারে নতুন ঘর বাঁধা, হতে পারে নতুন কোনো কাজ করা, যখনই কোনো কাজের মন মানসিকতা আমাদের সৃষ্টি হয়, তখন আমরা কি করি, সেই কাজকে যত তাড়াতাড়ি না হবে ততক্ষণ আমাদের মনই শান্তি হয় না। আপনি গেলেন বিয়া শাদীতে, কত তাড়াতাড়ি হবে এটা, কত তাড়াতাড়ি হবে, তাড়াহুড়া করবেন, হয়তো বা আপনি সেই কাজের মধ্যে ঠকবেন, হয়তো বা সেই কাজের মধ্যে আপনি ভুল হবে। যদি আপনি আস্তে আস্তে করেন, সবরের সাথে করেন, ধৈর্যের সাথে করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে মোবারকা অনুযায়ী আপনি নিয়ামত আর নিয়ামত পাবেন। সবরের সাথে কাজ করেন, আপনি যদি বিয়া শাদীর কাজে হাত দেন সেটা সুন্দর হবে, পাত্র পাত্রী আপনি ভালো পাবেন, আপনি যদি ঘর তোলার কাজের মধ্যে হাত দেন তো সেখানে আপনি সফল অর্জন হবেন, যদি আপনি বিদেশের সফরে মন লাগান তবে সেই সফরটা আপনার জন্য আসানি হবে। যদি তাড়াহুড়া করেন বিদেশে গিয়ে দেখবেন আপনার দামি জিনিস আনতে ভুলে গেছেন, কেননা তাড়াহুড়া করছেন। এটা দেখছেন কখনো, শুনছেন আপনারা এরকম ইতিহাস শুনছেন যে তাড়াহুড়া করতে গিয়ে আমার ব্যাগ একটা রেখে আসছি গাড়িতে, তাড়াহুড়া করতে গিয়ে আমার প্রয়োজনীয় ব্যাগ আমি বাড়িতে রেখে আসছি, তাড়াহুড়া করতে গিয়ে আমার হাত একটা কেটে গেছে, তাড়াহুড়া করতে গিয়ে আমি গাড়ির নিচে পড়ে গেছি। তাড়াহুড়া এমন একটা জিনিস মানুষকে দুঃখ আর লাঞ্ছনা দেয়। ধৈর্য সবর আর দৃষ্টির ভাবে যে কাজ করা হয় ওই কাজের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার দয়া পাওয়া যায়, আমার নবীর হাদিস মোতাবেক আমার নবীর দয়া পাওয়া যায় এবং সেই কাজ সফলতা অর্জন করে। এখন আমাদের তাড়াহুড়া ছাড়া কোনো কাজই নেই। এই যে বললাম না শুরুতেই, মসজিদে আসছি বারবার ঘড়ির টাইম, বয়ান কেন শেষ হয় না, মসজিদে আসছি নামাজ কেন শেষ হয় না, মসজিদে আসছি তেলাওয়াত কেন শেষ হয় না, মসজিদে আসছি তাড়াতাড়ি কখন বের হব, অর্থাৎ আমার মধ্যে এক ছটফট ছটফট কাজ করে, কখন বের হবে এখান থেকে, কখন যাব এখান থেকে। তাড়াহুড়া জিনিস ভালো না। নামাজে আসছেন না, নামাজ আদায় করবেন না, একটু ধীরস্থির ভাবে নামাজ আদায় করেন, সেজদা করছেন সুন্দর মতো ওয়াজিফা গুলো পাঠ করেন, রুকু তো গেছেন সুন্দর মতো ওয়াজিফা গুলো পাঠ করেন। তাড়াহুড়া করতে গিয়ে আপনার ওজিফা ভুল হয়ে গেছে, আপনার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, সেই তাড়াহুড়ারও কোনো দাম নেই আর এই নামাজের কোনো দাম আছে নাই। কেন করি এই তাড়াহুড়া, কেন করি এইভাবে আমরা কাজ, আমাদের কাজ হবে দৃষ্টির ভাবে হবে, সুন্দর মতো হবে, আস্তে আস্তে কাজ করবো যাতে করে সেই কাজটা আমার পাকাপোক্ত হয়, মজবুত হয়। তাড়াহুড়া করবেন সেই কাজের মধ্যে কখনো বরকতও নেই আর সেই কাজের কোনো ফলাফল লাস্টে গিয়ে আর পাওয়া যায় না। ওই যে ওই সফলকারী ব্যক্তির মতো হবে, দামি জিনিস রেখে যাবেন, এরপরে ওখানে ফোনে বলবেন যে মা আমার দামি জিনিসটা তো বাসায় রেখে আসছি তাড়াহুড়া করতে গিয়ে। বাসায় ফোন আসবে আপনার ছেলে তাড়াহুড়া করতে গিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াহুড়া করতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। তো তাড়াহুড়া না করে আমরা সবর দৃষ্টির ভাবে আমরা কাজ করি, দেখবেন এর মধ্যে নিয়ামত রয়েছে, দয়াও রয়েছে, রহমত রয়েছে আর এই কাজগুলো পরিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কোন এক মোবালিকে দাওয়াত ইসলামের কথা, তার এলাকার মধ্যে এক ব্যক্তি যখন শুরুতে দাওয়াত ইসলামী পেল, তো দাওয়াত ইসলামী পেয়ে সুন্দর লেবাস পাগড়ি সুন্দর পোশাক আদি দেখে তার অনেক ভিতর থেকে আগ্রহ পেল যে আমিও এই লেবাস পরব। তো সে একদিনের মধ্যে লেবাস কিনে নিল, পাগড়ি কিনে নিল, দাড়ি রাখার নিয়োগ করে নিল। তাড়াহুড়ার দেখেন ফলাফল কি, তাড়াহুড়ার এক রাতের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করে নিল, এক রাতের মধ্যে সব কাপড় চুপড় কিনে নিল, এক রাতের মধ্যে পাগড়ি নিয়ে নিল। ওদিনকা সকালবেলা ফজরের নামাজে আসছে পুরা মোবাল্লিক হয়ে সাদা লেবাস, এবার মাথায় ইমামা শরীফ, সমাজের লোক তো অবাক হয়ে গেল যে এক রাতের মধ্যে এত তাড়াতাড়ি সে কিভাবে চেঞ্জ হয়ে গেল। কিন্তু কি হয় জানেন, যখন স্থায়িত্ব না পায় না ওই কাজের মধ্যে তখন সে ভেঙে যায়। এক মাস দুই মাস তিন মাসের পরে দেখা যায় আস্তে আস্তে তার থেকে মাদানী লেবাস যায়, তার থেকে দাড়ি ছুটে যায়, তার থেকে পাগড়ি চলে যায়। যদি আস্তে আস্তে করা হয়, ধীরস্থির ভাবে করা হয়, আজকে দাড়ি রাখি, মানুষ দাড়ি রাখার ব্যাপারে অনেক ধরনের কথা বলবে, সেটা সবর করি। এরপরে আমি মাদানী লেবাস পরি, লেবাসের ব্যাপারে অনেক মানুষ অনেক কথা বলবে, এটার উপরে সবর করি। এরপরে মাথায় ইমামা পরি, একটা একটা যদি আমরা ধরি তখন এই কাজের মধ্যে স্থায়িত্ব হবে আর সেটা সারা জীবনের জন্য হবে। একদিনের মধ্যে সব চেঞ্জ করে নিলাম, বন্ধুরা এসে এমন একটা কথা বললো, আবার এক মিনিটে সব খুলে দিলাম। এই কাজের কোনো দাম নেই, ধীরে স্থির ভাবে করি, আস্তে আস্তে করি, সুন্দর মতো করি। এই কাজের মধ্যেও ইনশা আল্লাহ তালা কি হবে, বরকত হবে, এবং সেই কাজের মধ্যে আল্লাহ তালাই বরকত দান করবে। আসলে দেখেন, প্রতিটি বিষয় যখন আমরা নিজেকে একটু চেক করব, আমি যে কাজগুলো করছি, আমি যে ইবাদতগুলো করছি, আমার প্রতিদিন যে কাজ আছে, এই কাজগুলো কিভাবে আদায় করছি আমি, এই ইবাদতগুলো আমি কিভাবে করছি। যারা ধৈর্যের সাথে কাজ করে তাদেরকে কি বলে, সোলো টাইপের লোক বলা হয়। কিন্তু আপনি সোলো হলেও ধীরে ধীরে কাজ করেন, আস্তে আস্তে কাজ করেন, কিন্তু আপনার এই কাজ অন্য পাঁচজন ব্যক্তির মতো নয়, আপনার কাজটা হবে নিখুঁত। আপনি ধৈর্যের সাথে যে কাজ করেন এই কাজটা নিখুঁত, কিন্তু যারা তাড়াহুড়া করে তাদের কাজটা কিন্তু নিখুঁত না, তাদের কাজটা কিন্তু এরকম পাকাপোক্ত হয় না। আর যারা আপনাকে কথা সোলো বলেছে, তারা একদিন আপনার কাজের প্রশংসা করবে যে না, এ ব্যক্তি কাজ করেছে, অনেক সুন্দর হয়েছে এই কাজটা। আল্লাহ তাআলার দরবারে দোয়া যে আমরা ইবাদত করি, নামাজ করি, বয়ান শ্রবণ করি, তেলাওয়াত করি, যা কিছু করি, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, বা নিজের ব্যক্তিগত জীবন হোক, যাই হোক, যে কাজ করি আমরা, যে ইবাদত করি, সেই কাজগুলো আল্লাহ তাবারকতার জন্য আমাদেরকে দৃষ্টির ভাবে, ধৈর্যের সাথে, সবরের সাথে যেন আমরা সেই কাজগুলো করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, দেখেন প্রতিনিয়ত আমরা দাওয়াত ইসলামীর বয়ান শ্রবণ করি, মোবাইলে দাওয়াত ইসলামী এক একটা বিষয়ের উপর আমাদেরকে বয়ান শুনায়। কেন শুনায়? যাতে করে আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই, যাতে করে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। একটা বয়ান শোনার নাম এটা না যে আমি বয়ান করলাম আর ব্যক্তিরা শুনলো, শোনার পরে এই বয়ানটা মাথার উপর দিয়ে মসজিদের জানালা দিয়ে বাহিরে বের হয়ে গেল, এটা উদ্দেশ্য নয়। বয়ানের উদ্দেশ্য এটাই, বয়ান থেকে যদি একজন ব্যক্তিও সংশোধন হয়ে যায়, বয়ান থেকে যদি একজন ব্যক্তি এই বিষয়টা কবুল করে নেয়, ধৈর্যের সাথে কাজ করে, সবাই কবুল করুক আর না করুক, একজন ব্যক্তি যদি করে না, এটাই কামিয়া, এটাই কামিয়া। ধৈর্য অনেক বড় এক নিয়ামত, কিন্তু দেখবেন সবার মধ্যে ধৈর্য নেই, সবার মধ্যে ধৈর্যের নিয়ামত নেই, অস্থিরতাই বেশি মানুষের মধ্যে। ধৈর্যের নিয়ামত যাদের মধ্যে আছে, তাদের নাম আছে, অনেক বিশাল বড় বড় নাম তাদের, তাদেরকে দুনিয়া চিনে, তাদেরকে জগৎ চিনে। যাদের মধ্যে ধৈর্য নেই না, তাদেরকে কেউ চিনে না। দিনাদিন বড় লোক হয়ে যাওয়া, দিনাদিন অনেক বড় পণ্ডিত হয়ে যাওয়া, দিনাদিন আমাকে সমাজের মধ্যে পরিচিত হওয়া, এই ধরনের ব্যক্তিদের নাম ক্ষণিক সময়ের জন্য, কেননা সে তাড়াহুড়া করেছে, পরবর্তীতে তার নাম নেওয়ার কোনো মানুষ আর থাকে না। কিন্তু যারা ধৈর্যের সাথে, একাগ্রতার সাথে কাজ করেছে, ইবাদত করেছে, আল্লাহ তাবারক তাআলা তাদের নাম এমন স্মরণীয় করেছেন, এমন এমন ব্যক্তি আছে যাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ মুখে নিয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীলদের সাথে, সবরকারীদের সাথে থাকার এবং তাদের থেকে শিক্ষা অর্জন করার, নিজেকে সবরকারীদের তালিকায় নাম লেখানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
মুরিজেনু ইমান।